আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাস আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। রজব তার স্বীয় বরকত, স্বীয় রহমত বণ্টন করছে। আর রজবের অন্যতম প্রসিদ্ধ ঘটনা হচ্ছে শবে মেরাজ। আর সেই মেরাজের বেশ কিছু আলোচিত বিষয়, যেগুলো আমাদের ইমানকে বৃদ্ধি করে, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের সাথে জড়িত, যেগুলো আমাদের আকীদার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা এই আরশের মেহমান অনুষ্ঠানে জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না, আজও আমরা কিছু চমৎকার আলোচনা শ্রবণ করব। আসুন, আলোচনা শুরু করার পূর্বে আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ওয়াদুআ লিমান লাম ইউসাল্লি আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই ব্যক্তির অযু নেই যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়েনি। আল্লামা আব্দুর রউফ মুনাভি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ ওই ব্যক্তির অযু পরিপূর্ণ হবে না বা পরিপূর্ণ সওয়াব সে পাবে না যে অযুর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করে না। তো ইনশাআল্লাহ আমরাও নিয়ত করে নিই, আমরা অযুর পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করে নেব। আসুন, অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশ কোরআনের আলোকে সূরা বনী ইসরাইলের মধ্যে যে প্রথম আয়াতে মেরাজের আলোচনা হয়েছে সেখান থেকে শুনেছি, এবং সেই আয়াতের প্রত্যেকটি শব্দের আমরা ব্যাখ্যা জানার চেষ্টা করেছি। সেখানে কী ফজিলত রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য সেই আয়াতে কীভাবে বর্ণিত হয়েছে, আমরা ইতোমধ্যে সেটা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আজ আমরা মেরাজের দ্বিতীয় অংশ, যেখানে আল্লাহ পাকের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের আলোচনা রয়েছে। সাক্ষাৎ কীরকম হয়েছে, সেখানে কী ঘটনাবলী হয়েছে, কোথায় সাক্ষাৎ হয়েছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যই বা কতটুকু, সেই বিষয়গুলো এই সূরা নাজমের 1-18 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। প্রত্যেকটি আয়াত তো একই অনুষ্ঠানের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয়, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ যে আলোচনা রয়েছে আমরা সেগুলো করার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথমত যে আয়াত রয়েছে সূরা নাজমের, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইদা হাওয়া, আমরা এই আয়াতের তর্জমা এবং এর ব্যাখ্যা জানার চেষ্টা করব। এর মধ্যে কী ফজিলত, আল্লাহ পাক কী ইরশাদ করেছেন, এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যই বা এই আয়াতের মধ্যে কী রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া, ওই পবিত্র নক্ষত্র, মহান নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ, যখন তিনি মেরাজ শেষে আবার পৃথিবীতে ফিরে এসেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, নজম দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এবং যে হাওয়া, ইদা হাওয়া, এর দ্বারা তার মেরাজ শেষে জমিনে ফিরে আসাকে বোঝানো হয়েছে। তখন এই আয়াতের অর্থ এটাই হবে, ওই পবিত্র নক্ষত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ, যখন তিনি মেরাজ থেকে জমিনে অবতরণ করেছেন। তাফসির সাবিতে এই কথাটাই এভাবে বর্ণিত করা হয়েছে যে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালা মিনাস সামাই ইলাল আরদি লাইলাতাল মিরাজ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে জমিনে মেরাজের রাতে অবতরণ করেছেন। কেউ কেউ বলেন হাওয়ার অর্থ, অর্থাৎ ওয়ান নাজমি ইদা হাওয়া, এর অর্থ হচ্ছে যে মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ স্থানে তিনি পৌঁছেছিলেন, অর্থাৎ এর উপরে আর যাওয়া যায় না। আল্লাহ পাক তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব ভ্রমণ করিয়েছেন, অর্থাৎ উপরের দিকে নিয়েছেন। তো উপরের দিকে যেতে 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 লাস্ট স্টেপ, এর উপরে আর যাওয়া যায় না। তো ইদা হাওয়া, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান পর্যন্ত পৌঁছেছিলেন। আচ্ছা, এর ব্যাখ্যা কে করেছে আমরা শুরুতেই শুনলাম, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ। ইমাম জাফর সাদিক কে ছিলেন? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ সম্মানিত পিতা হচ্ছেন ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহ। তার পিতার নাম হচ্ছে ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাইহ। তার পিতার নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের একজন হচ্ছেন হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ। শুধু তার এটাই পরিচয় নয়, বরং তিনি অত্যন্ত উঁচু মাপের একজন আলিম এদিন ছিলেন, মুত্তাকি ব্যক্তি ছিলেন, পরহেজগার ছিলেন। তার ইলিমের বিষয়টা যদি আমরা জানতে যাই, তার ছাত্র কারা ছিল? আল্লাহু আকবার কবীরা, তার ছাত্র ছিলেন যুগের শ্রেষ্ঠ ইমাম, হানাফি মাজাহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহ। তার ছাত্র ছিলেন হযরত সাইয়েদুনা সুফিয়ান রহমতুল্লাহ তাআলা আলাইহ। তার ছাত্র ছিলেন হযরত সাইয়েদুনা মালিক বিন আনাস রহমতুল্লাহ তাআলা আলাইহ। অর্থাৎ যুগ শ্রেষ্ঠ যে আলেম রয়েছেন, তাদের উস্তাদ ছিলেন হযরত সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহ। তিনি আর ব্যাখ্যা করেছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে যে মেরাজ করে ফিরে এসেছেন, সেই বিষয়টাকে আল্লাহ পাক শুরুতে শপথ করেছেন এই সূরার। আল্লাহু আকবার কবীরা। তাফসিরে কাবীরের মধ্যে এই নজমের বেশ কিছু আলোচনা হয়েছে, যে নজম দ্বারা আল্লাহ তাআলা কেন শপথ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নজম কেন বলেছেন, নজমের সাথে কেন তাসবি দিয়েছেন, অর্থাৎ ওয়ান নাজিমি, ওই নক্ষত্রের শপথ, নক্ষত্র দ্বারা কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক নক্ষত্র কেন বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে নক্ষত্রের মধ্যে চারটি অর্থ রয়েছে, এই চারটির অর্থের প্রত্যেকটি অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে, এই জন্যই আল্লাহ পাক নজমের সাথে তাসবি দিয়ে এখানে শপথ করেছেন। সেই অর্থগুলো কি? প্রথমত হচ্ছে নজম, এর অর্থ হচ্ছে সুরাইয়া, নজমের অর্থ হচ্ছে তারকা, নজমের অর্থ হচ্ছে কোরআনের অংশসমূহ, নজম এর অর্থ হচ্ছে গাছপালা, বৃক্ষ, ফলফলাদির যে গাছ রয়েছে, এই চারটি অর্থ দেয় এই নজম। সুতরাং প্রত্যেকটি অর্থই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। কিভাবে? আমরা আসুন সেই বিষয়টা জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, যদি আমরা নজমের অর্থ সুরাইয়া নেই, তো এই দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই অর্থটা কেমন ছিল? আমরা জানি সুরাইয়া হচ্ছে এক ধরনের বিশেষ তারকা, যা আকাশের মধ্যে বিদ্যমান অন্য অন্য তারকার চেয়ে একটু আলাদা, মানুষ দেখলেই বুঝতে পারে যেটা সুরাইয়া তারকা, অন্য অন্য তারকার সাথে সে মিলিত হয় না, এবং তার মাধ্যমে বিশেষভাবে কি পাওয়া যায়, এক ধরনের দিক নির্দেশনা পাওয়া যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও যদি আমরা দেখি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ব্যবহার, নিজের যে গুণাবলী রয়েছে, এই গুণাবলী, এই আখলাক, এই চরিত্রের মাধ্যমে তিনি অন্য অন্য সকলের চেয়ে স্বতন্ত্র, অন্য অন্য আম্বিয়া কেরামের চেয়ে স্বতন্ত্র। সুতরাং স্বতন্ত্র হওয়ার দিক থেকে এবং বিশেষ গুণাবলী হওয়ার অধিকারী হওয়ার দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? ভিন্ন ছিলেন, স্বতন্ত্র ছিলেন। তো এই সুরাইয়া তারকা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে মিল রয়েছে, এই মিলের বিবেচনায় এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজম বলেছেন, আর নজমের মাধ্যমে আল্লাহ তাআলা কী করেছেন? শপথ করেছেন। এটা ছিল একটি। দ্বিতীয়ত হচ্ছে তারকা, এই নজমের আরেকটি অর্থ হচ্ছে তারকা। তো তারকার সাথে কীভাবে মিল রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তারকা আকাশের মধ্যে দুই ধরনের রয়েছে। এক ধরনের তারকা হচ্ছে যেটা আমরা বাহ্যত দেখি আকাশের দিকে তাকালেই, যে তারকা মিটিমিটি জ্বলছে, অজস্র অসংখ্য তারকা। তো এই তারকার কাজ কি? যখন মানুষ রাতে সফর করে, বিশেষত সমুদ্রে যারা সফর করে, তারা এই তারকার মাধ্যমে রাস্তা নির্ণয় করে, পথের সঠিক দিশা পায়, যে আসলে আমরা কোন দিকে গেলে পরে সঠিক রাস্তাটা পাবো, সঠিক গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই সত্তা, যার দিকে মানুষ অগ্রসর হলে পরে সঠিক দিশা পেয়ে যায়। যার অনুসরণ করলে পরে বান্দা জান্নাতের রাস্তা পেয়ে যায়, হেদায়াতের রাস্তা পেয়ে যায়। তো এই দিক থেকে একটা মিল রয়েছে। আরেক ধরনের তারকা আছে, যেই তারকার মাধ্যমে আসমানে শয়তানকে বিতাড়িত করা হয়, যেই তারকাগুলো নিক্ষেপ করে শয়তানকে আসমান থেকে তাড়ানো হয়। তো এক ধরনের তারকা হচ্ছে ওই তারকা। তো এর সাথে কি মিল রয়েছে? তো এর সাথে মিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যত আম্বিয়াই কেরাম রয়েছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তাদের মাধ্যমে দুনিয়ায় শয়তানকে বিতাড়িত করা হয়, শয়তানকে দূরে সরানো হয়, পৃথিবীতে শয়তান লাঞ্ছিত হয়। এই সকল যে সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন, হাস্তি যারা রয়েছেন তাদের মাধ্যমে। তো এই দিক থেকেও আমরা একটা কী পাই? মিল পাই। আরেক হচ্ছে নাজমের অর্থ, সেটা হচ্ছে কোরআন। তো যদি আমরা কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি আমরা সামঞ্জস্য দেখি, মিল দেখি, কোরআন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অনন্য মুজিজা, শ্রেষ্ঠ মুজিজার একটি, যা কিয়ামত পর্যন্ত কোরআন নিজের মুজিজা দেখাতে থাকবে। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি মুজিজা অর্থাৎ কোরআন দিয়েছেন, আর এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য হওয়া এবং তিনি যে সত্য নবী এর একটি অন্যতম প্রমাণ রয়েছে। তো এর সাথে মিল রেখে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজম অর্থাৎ কোরআন যে অংশ রয়েছে, মুজিজা রয়েছে, সেটির সাথে মিল রেখে মূলত আল্লাহ পাক কী করেছেন? শপথ করেছেন। সর্বশেষ হচ্ছে এই নজমের অর্থ হচ্ছে গাছপালা, বৃক্ষ, ফল ফলাদির যে গাছ রয়েছে, এর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী মিল রয়েছে? মিল রয়েছে, গাছপালা যখন আমাদেরকে ফল দেয়, আমাদেরকে খাদ্য দেয়, তখন এর মাধ্যমে আমরা কী পাই? শারীরিক এক শক্তি আমরা অনুভব করি, আমরা চলার ক্ষেত্রে শারীরিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের জন্য এর মাধ্যমে সহজ হয়। কিন্তু শারীরিক বিষয়ের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকল, মেধা, জ্ঞান, সঠিক বোঝ, মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্কের অধিকারী না হওয়া, আকল যেন আমাদেরকে খেয়ালখুশি মোতাবেক চলাতে না পারে, এর চিকিৎসা, এর সংশোধন, এর ইসলাহ। এটা কীভাবে অর্জিত হয়? এটা হচ্ছে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, তিনি মানবতার যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন, তিনি যে বিষয়গুলো আমাদের জন্য কল্যাণকর বলে গিয়েছেন, সেগুলোকে অনুসরণ করা, সেগুলোকে আহরণ করা, নিজের মধ্যে নিয়ে নেওয়া, সেটা হচ্ছে জ্ঞানের সংশোধন, সেটা হচ্ছে আকলের সংশোধন। যেমনিভাবে আমরা ফল ফলাদি খেয়ে শরীরকে সুস্থ রাখি, অনুরূপভাবে আমরা আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদের মাধ্যমে। সুতরাং ফল ফলাদি, গাছ, বৃক্ষ, এগুলোর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক থেকে মিল রয়েছে। তো সেই মিলের কারণে এই অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কী করেছেন? শপথ করেছেন। তো আমরা এখানে জানলাম যে ওয়ান্নাজমি ইদা হাওয়া এর অর্থ কী রয়েছে, এখানে শপথ কেন করেছেন, এবং এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতি বা কী রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর যে বিশেষ যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে তিনটি আয়াত আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব। সূরা নাজমের বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাব কাওসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এই যে তিনটি আয়াত, এই তিনটি আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, কতটুকু কাছে গিয়েছেন, আলোচনা কিভাবে হয়েছে, কি কি আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই দেওয়ার পরিধিটা কত ব্যাপক, এখানে আলোচনা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, অতপর তিনি আরও নিকটবর্তী হলেন এবং নেমে এলেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সফর শুরু করেছেন সেই মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম হয়ে মসজিদে আকসা, অতপর যে সুম্মা দানা, একেবারে আল্লাহ পাকের কী হলেন? নিকটবর্তী হলেন, ফাতাদ আল্লাহ। তো সেখানে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে তিনি আবার কী করলেন? পৃথিবীতে ফিরে এলেন। এবং সেই যে সাক্ষাৎ সেটা কেমন ছিল? বলে ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা, আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এতটাই নিকটবর্তী হয়েছিলেন যে আল্লাহ পাক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শুধুমাত্র দুই হাতের দূরত্ব ছিল, আও আদনা, বা এর চেয়েও কম ছিল। এটা তো একটা উদাহরণ মাত্র দেওয়া হয়েছে যে যখন দুজন বন্ধু একত্রে মিলিত হয় তখন তাদের মিল হওয়ার যে একটা উপমা, সেই উপমাটা আল্লাহ পাক এখানে দিয়েছেন যে বন্ধু, দুজন বন্ধু একসাথে হলে পরে সেটা কীরকম হয়, সেখানে ভালোবাসা কীরকম থাকে, বন্ধুত্ব হৃদ্যতা কীরকম থাকে, এটা আল্লাহ পাক একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের মাঝে যে সাক্ষাৎ হয়েছে সেটা কে বর্ণনা করতে পারে? ফাকানা কাব কাওসাইনি আও আদনা, যে দুই হাতের দূরত্ব বা এর চেয়েও কম। আল্লাহু আকবার কাবীরত। এরপর কি হয়েছে? ফাওহা ইলা আবিদিহি মা আওহা, আল্লাহ পাক তার বান্দার প্রতি যা ওহি করার দরকার তা ওহি করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা জানি মা, এর অর্থ ব্যাপক রয়েছে, আম এই শব্দটি, অর্থাৎ ব্যাপক অর্থে এটা ব্যবহার হয়। তো আল্লাহ পাক যখন ব্যাপক অর্থে কোনো শব্দ ব্যবহার করেন, তো সেটার ব্যাপকতা কত হতে পারে, সেটার পরিধি কত ব্যাপক হতে পারে, সেটার মধ্যে সমৃদ্ধি কতটা রয়েছে কল্পনা করা যায়? আমরা কল্পনাও করতে পারবো না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কী কী নাজিল করেছিলেন, কী কী ওহি প্রেরণ করেছিলেন, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের কী কথোপকথন হয়েছে, সেটা আল্লাহ পাক এবং তার মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই শুধু জানেন। যে সেখানেই সীমাবদ্ধ, অসংখ্য বিষয় রয়েছে যেটা আমরা জানার, আমাদের আকলও সেটা ধরবে না, এমন এমন বিষয় সেখানে ছিল। আচ্ছা, এখানে যে বিষয়ের আলোচনা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কী করেছেন, সাক্ষাৎ করেছেন, নিকটবর্তী হয়েছেন, এর তাফসির কিন্তু আমরা বুখারী শরীফের মধ্যে পেয়ে যান। যেমনটা সহি বুখারীর মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাত্তা জাআ সিদরাতাল মুনতাহা ওয়াদানা লিল জব্বারি রব্বিল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাওসাইনি আও আদনা ফাওহা আল্লাহু ফীমা আওহা ইলাইহি খামসিনা সালাতান আলা উম্মাতিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। অর্থাৎ এই আয়াতগুলোরই ব্যাখ্যা হচ্ছে মূলত বুখারী শরীফে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সিদরাতুল মুনতাহায় গেলেন, আর তিনি আল্লাহ রব্বুল ইজ্জাত জব্বার তার কি হলেন, নিকটবর্তী হলেন, অতপর ফাতাদাল্লা আরও কাছে গেলেন, হাত্তা কানা মিনহু কাবা কাওসাইনি, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এতটাই নিকটবর্তী হলেন যে উভয়ের মাঝে শুধু দুই হাতের দূরত্ব ছিল আও আদনা বা এর চেয়েও কাছে। ফাওহাল্লাহু ফীমা আওহা ইলাইহি, তো ওই মুহূর্তে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা ওহি করার দরকার তিনি তা করেছেন। তো এর ব্যাখ্যায় বলা হয়েছে, খামসিনা সালাতান আলা উম্মাতিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, সেই ওহির বিষয় হচ্ছে যে আল্লাহ পাক তার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ ওহি করেছেন দিন ও রাতে। তো এর একটি ব্যাখ্যা আমরা কি পেলাম, এইখানে পেয়ে গেলাম। এরই ব্যাখ্যা ইবনে আসাকির এবং খতিবে বাগদাদি রহমাতুল্লাহি আনহুমা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যে তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা আসরা বি করবানি রব্বি হাত্তা কানা বাইনি ওয়া বাইনাহু কাকাবা কাওসাইনি আও আদনা ওয়া ক্বালা লিয়া ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল গাম্মুকা আন জাআলতুকা আখিরান নাবিয়্যিনা কুলতু লা ক্বালা ফাহাল গাম্মু উম্মাতিকা আন জাআলতুহুম আখিরাল উমাম। যখন এই হাদিসের শুরুর দিকে যে বিষয়টা আমরা পাই সেটা হচ্ছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু গমন করলেন তখন আল্লাহ পাক তাকে নৈকট্য দান করলেন, নিকটে নিয়ে গেলেন, এমনকি হাত্তা কানা বাইনাহু ওয়া বাইনি ওয়া বাইনাহু কা কাবা কাওসাইনি আও আদনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক তো আমাকে নিকটে নিয়ে গেলেন, এমনকি আমি এতটাই নিকটে চলে গিয়েছিলাম যে আল্লাহ পাক এবং আমার মধ্যে শুধু দুই হাতের দূরবর্তী ছিল। অতপর আল্লাহ পাক আমাকে বললেন, হে মুহাম্মদ, তোমার কি এই বিষয় নিয়ে কোনো কষ্ট যে আমি তোমাকে সবার শেষে পাঠিয়েছি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার তো এই বিষয়ে কোনো কষ্ট নেই। তখন আল্লাহ পাক বললেন, তোমার কি এই বিষয়ে কষ্ট যে আমি তোমার উম্মতকে সর্বশেষ উম্মত করেছি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এক্ষেত্রে আমার কোনো কষ্ট নেই। তখন আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে আরও বললেন যে আমি তোমার উম্মতকে এই জন্য সবার শেষে প্রেরণ করেছি যে অন্য অন্য সকল উম্মত তো লজ্জিত হবে, কিন্তু আমি তোমার উম্মতকে লজ্জিত করব না, এই জন্য আমি তাদেরকে সবার শেষে প্রেরণ করেছি। আল্লাহু আকবার কাবীর। এ ব্যাপারে যদি আমরা আল্লামা কুস্তুলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার একটি উদ্ধৃতি আমরা নে বলেন, হুজুর আল্লাহ পাককে জাগ্রত অবস্থায় কপালের চোখ দ্বারা এই জিয়ারত করেছেন, যেমনটা এখানে বলা হয়েছে যে তিনি বলেন যে অমিনহা আন্নাহু রা আল্লাহ তাআলা বিআইনিহি। ইমাম কুস্তালানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করছেন যে আল্লামা মোহাম্মদ জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলেছেন যে এর মধ্য হতে এই বিষয়টিও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বিআইনিহি কপালের চোখ দ্বারা দিদার করেছেন। সুবহানাল্লাহ, সরাসরি চক্ষু দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার লাভ করেছেন। এ ব্যাপারে আমরা আরও একটি যদি হাদিস শ্রবণ করি, সেটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি রহমতুল্লাহ তাআলা আলাই মুআজামুল আওসাতের মধ্যে। তিনি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কল তিনি নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত এটাই ছিল যে তিনি এটাই বর্ণনা করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইনি, যে তিনি তার রবকে দুইবার দেখেছেন, যেমনটা কোরআনে পাকের আয়াতের মধ্যে রয়েছে এই সূরা নাজমের ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি স্বীয় রবকে দুইবার দেখেছেন। আমাদের যে আকীদা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করেছেন, সেটা কিভাবে, সেটা হচ্ছে কপালের চোখ দিয়ে। যে মেরাজ সংগঠিত হয়েছে, এই মেরাজ সংগঠিত হয়েছে এর মধ্যে বিস্ময়ের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সশরীরের সফর, স্বপ্ন যুগে অন্তরের চোখ দিয়ে দেখা। এখানে তো বিস্ময়ের কিছু নেই। হ্যাঁ, স্বপ্ন যুগে তো মানুষ অনেক কিছুই করতে পারে, অনেক কিছু দেখতে পারে, মানুষ জান্নাতেও ভ্রমণ করতে পারে, তো সেখানে তো বিস্ময়ের কোনো কিছু নেই। বিস্ময় কোন ক্ষেত্রে, যখন সরাসরি দেহ এবং রূহ উভয় একসাথে এই দীর্ঘ সফর করবে সামান্য সময়ের মধ্যে, সেখানেই তো বিস্ময় রয়েছে। তো এটাই আমাদের আকাবির যারা আছেন তাদের আকীদা এটাই ছিল, এবং আমরা তাদের উক্তিগুলো ইতিমধ্যে শুনেছি। সূরা নাজমের মধ্যে একটি আয়াত রয়েছে যে ইন্দা সিদরাতিল মুনতাহা। তো এখানে ইন্দা সিদরাতিল মুনতাহা দ্বারা কি বোঝানো হয়েছে এই ব্যাপারে হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদরাতুল মুনতাহা বিষয়ক আলোচনা করতেন। তো এ ব্যাপারে যখন আমার নিকট পৌঁছালো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আলোচনা করেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রাআইতু ইনদাহা, যে আপনি সিদরাতুল মুনতাহার আলোচনা তো করেন, তবে সেখানে আপনি কি দেখেছেন? মা রাআইতু ইনদাহা, যেমনটা কোরআনে পাকের আয়াতেও রয়েছে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। তো এই আয়াতের ব্যাখ্যাই তিনি মূলত জানতে চাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মানে বিষয়টা আরও ক্লিয়ার হচ্ছে যে এই যে আপনি আলোচনা করছেন, সেখানে দিদারের কথা বলছেন, তো এটা আসলে কী দেখেছেন আপনি? তো তার প্রশ্নের জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতুহু ইনদাহা ইয়ানি রাব্বাহু, যে আমি সেখানে তাকে দেখেছি, তাকে মানে ইয়ানি রাব্বাহু, অর্থাৎ স্বীয় রবের দিদার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধন্য হয়েছেন, সৌভাগ্যমণ্ডিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন। আল্লাহু আকবার কাবীর। আরও একটি আয়াত যেটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে মা যাগাল বাসারু ওয়ামা তাগা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বীয় রবের দিদার করেছেন, তখন চক্ষু না কোনো দিকে ফিরেছে এবং তা না সীমা অতিক্রম করেছে, অর্থাৎ চক্ষুর বক্র হওয়া অধিক যখন তাজাল্লি থাকে, যেমন সূর্যের এক বিশেষ তাজাল্লি আছে, আমরা যদি সূর্যের দিকে তাকাই ভর দুপুরে, তাহলে আমরা কিন্তু সরাসরি চাইতে পারবো না, চোখের মধ্যে কি হয়ে যাবে, এক ধরনের বক্রতা তৈরি হবে, আমরা ব্রু কুচকে বিভিন্নভাবে আমরা কি করব, সূর্যের দিকে তখন তাকানোর চেষ্টা করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের দিদার, আল্লাহকে দেখা, এটা তো মামুলি কোনো জিনিস নয়। তো আল্লাহ পাককে দেখেছেন সেই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাটা কেমন ছিল সেটারও বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন, যে আমার হাবিব আমাকে তো দেখেছে, তো তখন তার যে দেখার অবস্থাটা ছিল মা যাগাল বাসারু, তার দৃষ্টি ফিরে যায়নি, অর্থাৎ চোখ ফিরে যাওয়া, ব্রু কুচকানো বা তাকাতে যে কষ্ট হওয়ার বিষয়টি এটি হয়নি, মা যাগাল বাসারু, চোখ ফিরে যায়নি, দৃষ্টি বাঁকা হয়নি, এবং ওয়ামা তাগা, এবং সীমা অতিক্রম করেনি, অর্থাৎ যেভাবে দর্শন করা দরকার, যেভাবে কোনো জিনিসকে ভালোভাবে দেখা যায়, আল্লাহ পাকের দিদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে করেছেন। এর মধ্যে না দৃষ্টি এদিক সেদিক হয়েছে, না দৃষ্টি ফিরে গিয়েছে, না দৃষ্টি অতিক্রম করেছে। আল্লাহ পাকের দিদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে করেছেন। এ আয়াতের ব্যাখ্যায় ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদার জাগ্রত অবস্থায় করেছেন। কেননা দৃষ্টিকে বক্র না হওয়ার দ্বারা বিশেষায়িত করা এই বিষয়ে দাবি করে যে দিদার জাগ্রত অবস্থায় হয়েছে। যদি দিদার অন্তর্দৃষ্টি দ্বারা হতো তাহলে এইভাবে হওয়ার কথা ছিল মা জাগ কলবাহু। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা মা জাগ আল বাসারু বাসর বলতেন না, যে মা জাগ কলবাহু অর্থাৎ তার যে অন্তর রয়েছে সেটা কি হয়নি, ফিরে যায়নি, সেটা কি হয়নি, সীমা অতিক্রম করেনি। সুতরাং এখানে সরাসরি আল্লাহ তাআলা বাসর বলেছেন। আর বাসর দ্বারা এই কি কী বলা হয়, চোখ যে রয়েছে, কপালের চোখ রয়েছে সেটাকে বলা হয়। তিনি আরও বলেন, যদি কেউ বলে এখানে দৃষ্টি বক্র না হওয়া দ্বারা মূলত অন্তর্দৃষ্টি বক্র না হওয়াকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে এর উত্তর কী হবে? সেক্ষেত্রে উত্তর হবে, এই অর্থ নেওয়ার জন্য কোনো আলামত দরকার, কোনো করিনা দরকার, আর তা এখানে নেই। অর্থাৎ এটা সর্বজন স্বীকৃত যে যখন আমরা কোনো একটি শব্দের প্রকৃত অর্থ ছেড়ে রূপক অর্থের দিকে যাব, তখন অবশ্যই আমাদেরকে কোনো করিনার, কোনো আলামত, কোনো এরকম কী থাকতে হবে, চিহ্ন থাকতে হবে, কোনো নিদর্শন থাকতে হবে, এমন কোনো কিছু আমাদেরকে কী থাকতে হবে, আমাদের কাছে দলিল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো দলিল না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত অর্থ ছেড়ে রূপক অর্থের দিকে যেতে পারবো না। এটাই আমাদেরকে ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলে দিয়েছেন, যে এখানে যদি কেউ বলে যে কপালের চোখ দ্বারা দিদার হয়নি, তাহলে অবশ্যই তাকে এরকম একটা দলিল দিতে হবে যে এই অর্থ ছেড়ে আমরা অন্তর্দৃষ্টির দিকে যাব, আর এটা এখানে নেই। সুতরাং আমাদেরকে কপালের চোখ দিয়ে দেখেছেন এটাকেই বিশ্বাস করতে হবে। আমরা কোরআনের আয়াতে মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, হাদিসের মাধ্যমে, বুজুর্গানে দিন তাদের উক্তির মাধ্যমে জানতে পারলাম যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাত্ম্য, বিশেষত্ব, এবং তিনি সশরীরে দিদার করেছেন, তিনি কপালের চোখ দ্বারা হুজুর আল্লাহ পাকের দিদার করেছেন, এটা প্রতীয়মান হয়েছে। আল্লাহ পাক আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কোরআন মোতাবেক, বুজুর্গানে দিন তারা যে বিশ্বাস লালন করেছেন, সেই বিশ্বাস লালন করার, ধারণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিজিল আমিন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।